মানবাধিকার কর্মী হিসেবে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে বা আপনি নিজেও ক্রস ফায়ার নিয়ে অনেকদিন কাজ করছেন, ক্রস ফায়ার কেন হচ্ছে এবং ক্রস ফায়ার কী পরিমাণ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, তো আমি আপনার কাছে সর্বশেষ কোনো পরিসংখ্যান আছে যে এই বছরে কী পরিমাণ ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে?
এবছর 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত 136 জন ক্রস ফায়ারে নিহত হয়েছে।
আর আপনি যেটা বলছিলেন যে 2004 সাল থেকে যে ক্রস ফায়ারটা শুরু হয়েছে, এর মধ্যে
4 সাল এ পর্যন্ত 2200-র উপরে, মানে আমাদের কাছে রিপোর্টেড কেস আছে 2200-র উপরে।
আপনি কি মনে করেন যে আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কেন ক্রস ফায়ারের দিকে এগিয়ে গেছে বা কেন এই ঘটনাগুলো ঘটছে আসলে?
আমার আমার এটা একেবারেই মানবাধিকার কর্মী হিসাবে, আমার সংগঠনের কথা না, আমার আমি মানবাধিকার কর্মী হিসাবে একটু বলতে পারি যে একটা হচ্ছে রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা একটা সহজ জনপ্রিয়তা লাভের আশায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটেছে এটি সাধারণে দেখানোর জন্য শর্টকাট পদ্ধতি ব্যবহার করে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি কি করে উন্নয়ন করা যায় দেশনা দেন, এবং এর ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক ধরনের ইম্পিউনিটি ভোগ করেন, ফলে তারা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে যুক্ত হয়ে যান। এটি একটি। আরেকটি হচ্ছে যখন রাজনৈতিক বাংলাদেশে গত বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক সংঘাত এবং রাজনীতিতে সন্ত্রাসের আধিপত্য ক্রমান্বয়ে বাড়ছে, এবং এটির সুযোগেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রহণ করছে, এবং অনেক সময় দেখা যায় যে বিরোধী রাজনৈতিক বা বিরোধী মতের লোকরাও এই ঘটনার শিকার হচ্ছে, যেমনি শিকার হচ্ছে সন্ত্রাসী, তথাকথিত সন্ত্রাসী অথবা অনেকগুলো মামলা আছে এরকম ব্যক্তিরা, এবং কোন কোন ক্ষেত্রে একেবারেই কোনো রাজনৈতিক দল করেন না বা যার বিরুদ্ধে কোনো মামলা নেই কোনো থানায়, এমন ব্যক্তিকেও আমরা ক্রস ফায়ারে শিকার হতে দেখেছি।
শুরুর দিকে যখন আমরা দেখেছিলাম যে 2004 সালে যখন প্রথম ক্রস ফায়ার শুরু হলো, তখন সে বেশ নাম করা সন্ত্রাসীদেরই আসলে এর শিকার হতে আমরা দেখেছি, যখন একটা সম্ভবত মানুষের মধ্যে ক্রস ফায়ার নিয়ে একটা ইতিবাচক ধারণাও ছিল আর কি, তারা হয়তো করছিল না কিন্তু একটা সমর্থন ছিল ছোটখাটো হলেও, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আপনি যেটা বলছেন যে
মানুষের ভিতরে এরকম একটি মানে ধারণা জন্মেছিল যে বাংলাদেশে সন্ত্রাসী বা অপরাধীরা আইনের ফাঁক ফোকরে বেরিয়ে আসে এবং পুনরায় তারা সন্ত্রাসে বা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাদেরকে কোনোভাবে তারা অপ্রতিরোধ্য হয়ে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে এই ধরনের ব্যক্তিরা রাজনৈতিক প্রশ্রয়ও পেয়ে থাকেন, বিশেষ করে ক্ষমতাসীন দলগুলোর কাছ থেকে। তো যখন এই ধরনের পরিস্থিতিতে এরকম ক্রস ফায়ারের মানে আইন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়ে যায়, তখন সাধারণের ভিতরে এরকম একটি ধারণা জন্মেছিল যে এটি সম্ভবত একমাত্র উত্তরণের পথ, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের ভিতরে এই ধারণাটা পাল্টে যায় যখন তারা দেখতে পারে যে তাদের পরিচিত জনরা এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন যাদের বিরুদ্ধে হয়তো ওইরকম কোনো এলিগেশন নেই। এখানে বলে রাখা ভালো, সাধারণ মানুষের ভিতরে এক ধরনের কথা প্রচলিত আছে যে জমি জমা নিয়ে বিরোধ বা টাকার বিনিময়ে এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী ঘটাতে পারে, এরকম একটি ধারণাও কিন্তু সাধারণে আছে।
এবং যেটা আসলে আপনাদের গবেষণায় হয়তো দেখা নিশ্চয়ই পাওয়া গেছে যে এই ধরনের ঘটনা আসলে ঘটেছেও, যে সাধারণ বিষয়গুলো সমাধান করতেও অনেক সময় ক্রস ফায়ারের ঘটনাগুলো ঘটেছে।
হ্যাঁ, এইটি তো অবশ্যই, যে এমনও ঘটনা আছে যে একটি মানুষের বিরুদ্ধে কোন ধরনের জিডি পর্যন্ত নাই কিন্তু তাকে ক্রস ফায়ারে জীবন দিতে হয়েছে, আর বাংলাদেশের সাধারণ যে কোনো নাগরিক ক্রস ফায়ার মানেই মনে করে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সরাসরি গুলি করে মেরে দেওয়া, যদিও কোট আনকোট ক্রস ফায়ার ওরা ব্যবহার করছে যে দুই পক্ষের গোলাগুলি, আসলে কোথাও বাংলাদেশে দুই পক্ষের গোলাগুলির ঘটনা সাধারণত ঘটে না।
তো এই ক্রস ফায়ার নিয়ে আসলে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক সমালোচনা হয়েছে প্রত্যেকটি সরকারের বিরুদ্ধেই, কিন্তু তারপরেও কেন আসলে এই বিষয়টিকে বন্ধ করা যাচ্ছে না, কি মনে হয় আপনার?
এটির আপনারা যদি এই বিষয়টিতে চিন্তা করেন তাহলে এইভাবে আপনি দেখতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের দেশে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়, তাদের ভিতরে পেশাদারিত্বের চেয়েও দলীয় আনুগত্যের প্রকাশটা আমরা বেশি দেখতে পাই, এবং কোন কোন ক্ষেত্রে প্রমোশন নিয়োগ বদলি এই সমস্ত ক্ষেত্রে সাধারণত ক্ষমতাসীনের কাছাকাছি মানুষদেরকে প্রাধান্য দেওয়া হয়। এই সমস্ত নানান কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরে পেশাদারিত্বের যে বিষয়টা সেটি কিন্তু হ্রাস পাচ্ছে, অর্থাৎ সেটি দুর্বল হয়ে যাচ্ছে। এই দুর্বলতার সুযোগে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনো কখনো অবনতিশীল পর্যায়ে চলে যাচ্ছে, এবং সেটিকে ঢাকা দেওয়ার জন্য বা যখন জনমনে এটি প্রশ্ন তোলা জনগণ প্রশ্ন তুলছে, তখন সেই পরিস্থিতির সঠিক উত্তরণ ঘটানোর জন্য এরকম একটি পদ্ধতিকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হচ্ছে বলে আমরা মনে করছি। আজকে দীর্ঘদিন ধরে মানবাধিকার কর্মীরা যখন দাবি তুলছে যে এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হোক, প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ইনভেস্টিগেশন করা হোক এবং দায়ীদেরকে চিহ্নিত করে আইনের শরবত করা হোক, কিন্তু আজ পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো সরকারের তরফ থেকে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হয়নি।
আচ্ছা, এই বিষয়ে আপনি যেটা বললেন যে আইনের হাতে তুলে দেওয়া, তো আমরা তো বাংলাদেশে জানি যে আসলে আইনি প্রক্রিয়াটা কিভাবে চলে এবং সরকারের হস্তক্ষেপেও চলে এবং অনেক দিন পর্যন্ত চলে। তো সেই ক্ষেত্রে আসলে মানে ক্রস ফায়ারের যদি আমরা বলতে চাই যে কোনো বিকল্প আসলে মানে আইন প্রক্রিয়াটা ত্বরান্বিত করা
বা বাংলাদেশে কিন্তু এটার উদাহরণ রয়েছে। মকিম কাজী এরশাদ সিকদার, এদেরকে কিন্তু বাংলাদেশের পুলিশই ধরেছে, বাংলাদেশের পুলিশই এদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করে চার্জশিট দিয়েছে এবং মামলায় প্রমাণিত হয়েছে যে তারা দোষী এবং তাদের শাস্তি নির্ধারিত হয়েছে আদালতের মাধ্যমে, এবং তারা কি পরিমাণ দুর্ধর্ষ ছিল তাদের সময় সেটা আমরা কল্পনাও করতে পারি না। আজকে তো এরকম ঘটনার যদি এই মানে এই আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু এর সাক্ষীদের বিচার হয়েছে, এর দুইটা আগে যখন এসেছিল। এইরকম পরিস্থিতিতে যদি সম্ভব হয়ে থাকে তো আজকে কেন সেটা সম্ভব না? আমি আগেই যেটা বলেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে রাজনৈতিক ভাবে ব্যবহার করা, তাদের চেইন অফ কমান্ড দুর্বল হয়ে যাওয়া, তাদের প্রমোশন বদলি এই ক্ষেত্রে দলীয় আনুগত্যটাকে বিবেচনায় আনা, এসব কারণে ওখানে যেহেতু বিষয়টা দুর্বল হয়ে গেছে সে কারণে মানে সেই কারণে অপরাধীরাও অপরাধ করে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে, এবং সেই কারণে আবার সরকার মনে করছে তার অবস্থা জনগণের সামনে যেহেতু সে প্রশ্নবিদ্ধ হচ্ছে সেটার একটা শর্টকাট পথ আবিষ্কার করছে যে ক্রস ফায়ার বা গুম করে অবস্থার উন্নতি ঘটানো। এবং এটি যেমন হচ্ছে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কখনো নানাবিধ দুর্নীতি এবং অন্যান্য কারণে এই ঘটনার সাথে যুক্ত হয়ে পড়ছে। তো আমাদের মনে রাখতে হবে যে আইনের উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আদালত বিচার বিভাগকে আরো শক্তিশালী করতে হবে, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারিত্বের জায়গা থেকে তাদের দক্ষতা অর্জন, তাদের প্রমোশন, তাদের বদলি, তাদের নিয়োগ এই বিষয়গুলো দেখতে হবে, এবং এটি দেখতে পারলে খুব দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতি আইনিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, মানে ভালো রাখা সম্ভব।
আমি শেষ আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানি যে আপনি যেহেতু এই বিষয়গুলো নিয়ে কথা বলেন এবং সরকারের সমালোচনা করেন খুব কঠোর হস্তে, তো আপনার গত বছর আপনাকে সম্ভবত অপহরণ করার একটা চেষ্টা হয়েছিল, তো আপনার কি সেই ঘটনার পরে আপনি কি মনে করেন যে আপনি কথা বলার ক্ষেত্রে বা আপনার প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে আপনি নিজে কোনো এখন নিজে থেকেই একটা সেন্সরের মতো কিছু অনুভব করেন? বা
একটা তো সবসময় সেন্সরশিপ কাজ করছে ইদানিং, আর বিশেষ করে ওই ঘটনার পরপর কিন্তু আমি বেশ কিছুদিন কথা বলিনি নিজেই, এবং এখনো বলার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা থাকতে হচ্ছে আমাকে। যেমন যে কথাগুলো বললাম এটা আরো কঠিন ভাবে আরো শক্ত ভাবে বলার সুযোগ আমার ছিল, কারণ প্রত্যেকটি কথার পেছনের যে দালিলিক প্রমাণ দরকার সেগুলো আমার কাছে থাকার পরেও আমি কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক সাবধানতার সাথে কথা বলতে চাই। একটা প্রচ্ছন্ন ভয়ের সংস্কৃতি কিন্তু বহমান,
এবং এটা
শুধু আমার ক্ষেত্রে না, আমার দেশের ক্ষেত্রেই।